আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
حضرت مسیح موعود علیہ الصلوۃ والسلام کی بعثت کو
حضرت مسیح موعود علیہ الصلوۃ والسلام আগমনের উদ্দেশ্যকে সব সময় প্রত্যেক আহমদের দৃষ্টিগোচর রাখা চাই আমাদের, কেননা আমাদের সংশোধনের এটি অনেক বড় একটি মাধ্যম। এই উদ্দেশ্য অর্জনের জন্যই এই উদ্দেশ্যকে সামনে রেখে প্রত্যেক আহমদী হামের হাতে বয়াত করে এটি অন্যান্য মুসলমান এবং যারা মুসলিম তাদের সাথে আহমদীদের পার্থক্য হযরত মসীহ মওউদ ইসলামের আগমনের উদ্দেশ্য কি ছিল। কয়েক জায়গায় তিনি উল্লেখ করেছেন যে আমার আগমনের উদ্দেশ্য হল বান্দাকে খোদার নিকটতর করা, খোদার নৈকট্য দেয়া, সেই পথ দেখানো যা খোদার নৈকট্য লাভের পথ। বান্দার তাকওয়ার মানকে সেই উচ্চতায় পৌঁছানো যেখানে সে খোদা তালার রঙে রঙিন হতে পারে। এই কথাগুলোই আমাদেরকে সেই অন্ধকার কূপে পতিত হওয়া থেকে রক্ষা করবে, যা থেকে আমরা বা আমাদের পিতামাতা পিতা পিতামহ বেরিয়েছিলেন। যে সমস্ত কথা হযরত মসীহ মওউদ ইসলাম আমাদেরকে বলেছেন সেগুলো নতুন কোন কথা নয়, সত্যিকার অর্থে এই কথাগুলো সেই শিক্ষারই ব্যাখ্যা যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে দিয়েছেন। এগুলো সেই কথা যা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার আদর্শের আদলে আদর্শের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং এর সেই সেই উন্নত মান প্রতিষ্ঠিত করেছেন। যে কারণে খোদা তাআলা এই ঘোষণা করেছেন যে ইন্নাকা আলা খুলুকিন আযীম, নিশ্চয় তুমি অনেক মহান আদর্শে আদর্শের উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত। মোমেনদের জন্য শিক্ষা হলো যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দেখিয়েছেন বা প্রতিষ্ঠিত করেছেন তার উপর চলা প্রতিষ্ঠিত হওয়া তোমাদের জন্য আবশ্যক। তারপর ওয়া আখরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম বলে এই ঘোষণাও করেছেন যে শেষ যুগে অন্ধকার যুগের অবসানের পর যখন মসীহ এবং মাহদী আবির্ভূত হবেন তিনি তার প্রভু এবং তার নেতার কামেল নমুনা হবেন। সুতরাং এই যুগ যা হযরত মসীহ মাসলামের যুগ, এই যুগ যখন হযরত মসীহ মাসলাম ইসলামী শিক্ষার সত্যিকারের চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন, এটি সত্যিকার অর্থে সেই যুগেরই একটি বর্ধিত অংশ যা হযরত এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর যুগের একটি বর্ধিত অংশ। কেননা মসীহ মাসলামের যুগ তো সত্যিকার অর্থে হযরত মসীহ রাসূলুল্লাহর যুগ, আর হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতে যে আহমদি বয়াত করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর নির্দেশ অনুসারেই করে, নির্দেশের অনুসরণেই তা করে। সুতরাং এক মোমেনের হযরত মসীহ ইসলামের হাতে বয়াত সত্যিকার অর্থে এই অঙ্গীকার যে যুগের বা কালের দূরত্ব, যে মহান শিক্ষা এবং মহান আদর্শকে ভুলিয়ে দিয়েছিল, নিষ্প্রভ করে তুলেছিল। এখন আমরা হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতে বয়াত নবায়ন করছি, যে আমরা এই সমস্ত নেকি এবং মূল্যবোধের উপর পুরোপুরি প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করব এবং সকল শক্তি নিয়োজিত করে আমরা চেষ্টা করব। হযরত মসীহ মওউদ ইসলাম তার এক বইতে বলেন, খোদা তাআলা আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন, তার কারণ হলো আমি যেন সহনশীলতা, নমনীয়তা, উন্নত চরিত্রের মাধ্যমে খোদা এবং তার পবিত্র শিক্ষার উপর যেন প্রতিষ্ঠিত করতে পারি, আর যে জ্যোতি আমাকে দেয়া হয়েছে তার আলোতে, তার সেই জ্যোতিতে মানুষকে যেন সঠিক পথে পরিচালিত করতে পারি। সুতরাং এটি সেই কাজ যার জন্য আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার পবিত্র শিক্ষার উপর, পবিত্র দিক নির্দেশনার উপর প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়েছেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, এই সমস্ত শিক্ষার দিকে আকর্ষণ করার টানা টানার জন্য আমি প্রেরিত হয়েছি। অর্থাৎ এক মানুষ যেই নোংরামিতে নিমজ্জিত, তাকে চেষ্টা করে, কষ্ট করে তা থেকে বের করা আমার কাজ। যে কূপে সে পড়ে আছে তা থেকে চেষ্টা করে টেনে বের করা হলো আমার কাজ। টেনে বের করা একটি চেষ্টা চায়, নিজেকে কষ্টের মুখে ঠেলে দিয়ে অন্যকে, অন্য ব্যক্তি যে কষ্টে নিপতিত থাকে তা থেকে বের করার জন্য তাকে সচেতন ভাবে চেষ্টা করতে হয়। সুতরাং হেদায়েতের প্রতি মানুষকে টেনে আনা, এটি যে সাহায্য করে, যে টেনে আনে তাকে কষ্ট করতে হয়, সেই কষ্টের কথা বলতে গিয়ে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন যে আমি কোন ঢোল পিটিয়ে হেদায়েতের প্রস্রবণের দিকে মানুষকে আনার জন্য ঘোষণা করব।
আর ফির দেখেন কিয়া মায়ার হ্যায় ইস ইজহারে হমদর্দি কা,
এই সমবেদনা কিভাবে তিনি প্রকাশ করেছেন, যা মানব জাতির জন্য তার হৃদয় ছিল তা দেখুন। শুধু নোংরামি বা আবর্জনা বা কষ্ট থেকে বের করাই, টেনে বের করাই নয়, বরং সেই সঠিক পথে মানুষকে পরিচালিত করাও তার কাজ ছিল, যা আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদ ইসলামকে দিয়েছিলেন। আর সেই পথে পরিচালিত করার জন্য সঠিক দিক নির্দেশনার প্রয়োজন হয়, সঠিক দিক নির্দেশনা দেওয়ার প্রয়োজন হয়। এই আলো এবং এই জ্যোতি শুধু কয়েক পদক্ষেপেরই আলো নয়, বরং সেই পথে নিয়ে যাওয়ার জন্য আলো দেখাতে হবে, দিতে হবে, যা আল্লাহ তাআলার দিকে নিয়ে যায়। এর এক পদক্ষেপ, এর পর দ্বিতীয় পদক্ষেপ আসে, যার এক পদক্ষেপে পৌঁছে এক গন্তব্যে পৌঁছে পরবর্তী গন্তব্যে পৌঁছার ব্যাকুলতা এবং আগ্রহ আর উন্মাদনা আরো বেড়ে যায়। সুতরাং এই জ্যোতি একটি স্থায়ী জ্যোতি, একটি স্থায়ী আলো, আর এটি খোদা তালার হেদায়তের বা সত্যের সকল প্রদীপকে প্রজ্বলিত করে বা জ্বালিয়েই লাভ হতে পারে। হেদায়তের এক স্তরে পৌঁছে, এক পর্যায়ে পৌঁছে হেদায়তের পরবর্তী স্তরগুলোর আলো দেখা যায়, পরিদৃষ্ট হয়। নৈতিক আদর্শের এক পর্যায়ে পৌঁছে উন্নতমান আদর্শ এরপর চোখে পড়ে। হেদায়েত দাতার জন্য এটি একটি স্থায়ী এবং অব্যাহত প্রচেষ্টা আর হেদায়েত যে পায় তার জন্য স্থায়ী প্রচেষ্টা ও সংগ্রাম চায়, যার সুমহান দৃষ্টান্ত এ যুগে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দেখিয়েছেন, আমাদের জন্য প্রতিষ্ঠিত করেছেন, যেন আমরা এই আলোক উজ্জ্বল পথে সবসময় সফর অব্যাহত রাখতে পারি। আর শুধু আমরাই নই, বরং শুধু আমরাই এই আলোক উজ্জ্বল পথে চলব না, বরং রহমতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান্যকারী হওয়ার কল্যাণে অন্যদেরকেও এই পথে পরিচালিত করার চেষ্টা আমাদেরকে করতে হবে। সুতরাং এক আহমদের অনেক বড় দায়িত্ব হলো বয়াতের অঙ্গীকার রক্ষা করা, এই পথে সবসময় চলার চেষ্টা করা। দ্বিতীয়ত, স্বজাতির প্রতিটি ব্যক্তিকে, নিকটাত্মীয়দেরকে সে উজ্জ্বল পথ চিনিয়ে সে পথে পরিচালিত করার চেষ্টা করা। কিন্তু এর জন্য কি রীতি অবলম্বন করতে হবে, কি কর্মপন্থা অবলম্বন করতে হবে, এ সম্পর্কে হযরত মুসা আলাইহিস সালাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, আমার আগমনের উদ্দেশ্য কঠোরতা বা তরবারির মাধ্যমে অর্জিত হবে না, বা এর মাধ্যমে পৃথিবীর সংশোধন নয়, বা লাঠি বলে লাঠির উপর ভিত্তি করে মানুষকে এই পথে পরিচালিত করব না, বরং নমনীয়তা, সহনশীলতা এবং ধৈর্যের মাধ্যমে এই পথে মানুষকে চালাতে হবে। সুতরাং তিনি সহনশীলতা, ধৈর্য এবং নৈতিক চরিত্রের সেই সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেই মহান আদর্শের দৃষ্টান্ত, মহান আদর্শের প্রতিফলন যা হযরত মুহাম্মদ ইসলাম প্রতিষ্ঠিত করে গেছেন। হযরত মসীহ মওউদ ইসলাম নিজ ঘরে বন্ধু বান্ধবের ভিতর, তার নিজ পরিবেশে স্বজন বিজন সকলের ভিতর সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা সহনশীলতা, নমনীয়তা এবং ধৈর্যের মহান দৃষ্টান্ত ছিল। কেননা হৃদয় জয় করার এটি একটি উত্তম মাধ্যম। যেভাবে আমি বলেছি, তার হাতে যারা বয়াত করেছে তাদের কাছে তিনি এই মহান আদর্শ প্রত্যাশা করতেন, দেখতে চাইতেন। এই নসিহত তিনি জামাতকে সবসময় করেছেন। এক জায়গায় তিনি বলেন যে, আমি এটিও বলি যে কঠোর ব্যবহার করবে না এবং কোমল ব্যবহার করো, যুদ্ধ করা এই জামাতের আদর্শ বহির্ভূত কাজ। এই জামাতের সত্যতাকে নিজের হৃদয়ের পবিত্রতা এবং পাক নেক চলনের মাধ্যমে প্রমাণ করো, এটি আমার নসিহত, এটিকে স্মরণ রাখো। আল্লাহ তাআলা তোমাদেরকে অবিচলতা দান করুন, দৃঢ় চিত্ততা দান করুন। এই আদর্শ এক আহমদি তখনই প্রতিষ্ঠা করতে পারে যদি সকল পরিবেশে সহনশীলতা এবং নমনীয়তা প্রকাশ পায়। যদি এক ব্যক্তি বাহিরে মানুষের সামনে নমনীয় আচরণ প্রদর্শনের চেষ্টা করে অন্যকে বোঝানোর খাতিরে, কিন্তু ঘরের পরিবেশ এবং পারস্পরিক সম্পর্কের গণ্ডিতে সম্পর্ক তার এর বিরুদ্ধে সাক্ষ্য দেয়, এমনটি যদি হয় তাহলে যাকে আমরা তবলিগ করব, সে কাছে থেকে যখন আমাদের এই চিত্রের এই দিকটি দেখবে, তখন সে ফিরে যাবে, বলবে যে বলে কিছু আর করে কিছু। আর এভাবে আমাদের কর্ম সৎ পথে পরিচালিত না করে ভ্রষ্টদেরকে ভ্রষ্টতার উপরেই ছেড়ে দেবে। আমাদেরকে আমাদের অবস্থার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে মুসা ইসলাম বলেন যে, সংশোধন খোদাভীতি, নেক চালচলন এবং নৈতিক অবস্থাকে সংশোধন করা উচিত। আমার জামাত সম্পর্কে আমার অনেক দুঃখ যে এখন পর্যন্ত পরস্পরের ভিতর তারা ছোট ছোট বিষয়ে খেপে যায়। সাধারণ কোন মজলিসে কাউকে আহমক বলা অনেক বড় ভুল। নিজের ভাইয়ের যদি কোনো ভুল দেখো তার জন্য দোয়া করো যেন খোদা তালা তাকে রক্ষা করেন। অনর্থক ঘোষণা করা উচিত না, বলে বেড়ানো উচিত না। কারো ছেলে চাল চলন যদি নষ্ট হয়, ভালো না হয়, তাহলে সে তাকে নষ্ট হতে দেয় না, বরং এক কোণে এক কোণায় নিয়ে তাকে বোঝায় যে এটি অসৎ কাজ, এই কাজ থেকে বিরত হও। সুতরাং নমনীয়তা, কোমলতা, সহনশীলতা এবং ধৈর্যের মাধ্যমে যেভাবে নিজের সন্তান সন্ততির সাথে ব্যবহার করো, ভাইয়ের সাথেও একই ধরনের ব্যবহার করো। যার চরিত্র ভালো নয় তার ইমান সম্পর্কে আমার আশঙ্কা রয়েছে, কারণ তার ভিতর অহংকারের মূল রয়েছে। আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট না হন তার নষ্ট হওয়ার আশঙ্কা আছে। সুতরাং যার নিজের চরিত্রের এই হলো চিত্র, অন্যদেরকে তার ডাকার কি অধিকার আছে? এই তাই এই নসিহত একান্ত গুরুত্বপূর্ণ। প্রত্যহ আমি এই ধরনের কয়েকটি চিঠি পাই যা থেকে বোঝা যায় যে কোমলতা, ধৈর্য, সহনশীলতার অভাব পারস্পরিক ঝগড়া বিবাদের অনেক বড় একটি কারণ। সুতরাং যে সহনশীলতা এবং নমনীয়তা সম্পর্কে মুসলিম ইসলাম আশঙ্কা ব্যক্ত করেছেন, এমন মানুষ হয়তো সে যুগে গুটি কতক ছিল যা নিয়ে তিনি চিন্তিত ছিলেন। কিন্তু জামাতের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি কিছু রোগ ব্যাধিও বৃদ্ধি পেতে থাকে, এদিকে আমাদের মনোযোগ দিতে হবে। জামাতের ব্যবস্থাপনা কিছুটা সংশোধন করতে পারে, আসল সংশোধন মানুষ নিজে নিজের করে থাকে। যদি প্রত্যেক আহমদি হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের এই সতর্কবাণীকে দৃষ্টিগোচর রাখে, যেভাবে তিনি বলেছেন, তিনি বলেন যে যার চরিত্র ভালো নয় তার ইমানের ব্যাপারে আমার ভয় আছে। এটি পরে এক আহমদের হৃদয়ে প্রকম্পিত হয় আর হওয়া উচিত, হৃদয় কেঁপে উঠে একজনের। আমি দেখেছি যে এই অহংকার আর নমনীয়তা ও কোমলতার অভাবই অনেক ঝগড়া বিবাদের কারণ। একদিকে যদি কোনো ব্যক্তি একটি কথা বলে, দ্বিতীয় পক্ষ নরম না হয়ে ধৈর্য প্রদর্শন না করে ঝগড়া শেষ করার জন্য ধৈর্য না দেখি আরো বড় কথা বলে বসে, আর ফলশ্রুতির স্বরূপ ঝগড়া বিবাদ দীর্ঘ হতে থাকে, আসলাহি কমিটির মাধ্যমে সমাধান হয় না, এরপর কাজাতে যেতে হয়। এরপর কোনো পক্ষ যদি ঝগড়া কোনো সিদ্ধান্ত না মানে এ বিষয়ে, এমন ক্ষেত্রে যে সিদ্ধান্ত মানে না অনিচ্ছা সত্ত্বেও তাকে জামাতের ব্যবস্থাপনা থেকে বের করতে হয়, এখরাজের শাস্তি দিতে হয়। আর এভাবে এক ভালো পরিবার আলো দেখার পর আলো থেকে বঞ্চিত হয়। অনেকেই হটকারিতায় এতটা সীমা ছাড়িয়ে যায় যে যেভাবে মুসলিম ইসলাম বলেছেন যে এমন লোকদের ইমানের আশঙ্কা রয়েছে, এমন পরিবার ইমান হারিয়ে বসে, শুধু ভয়ই থাকে না ইমানের। পিতামাতার শাস্তি পাওয়ার কারণে অনেক নেক পিতৃ ছেলেমেয়ের উপর ও পিতামাতার অপকর্মের প্রভাব পড়ে, নিজ পরিবেশে তাদেরকে লজ্জিত হতে হয়। এরপর এমন পিতামাতা যারা ঝগড়াটে, যাদের ওয়াকফে নাও সন্তান সন্ততি রয়েছে, তাদের ওয়াকফে নাও সন্তানের বিষয়কেও তখন বিবেচনাধীন আনা হয় যে বাচ্চাদের ওয়াকফ থাকবে, তারা ওয়াকফ থাকবে কিনা। পিতামাতার অবস্থা যদি এমন হয়, যারা সমাজের অধিকার দিতে জানে না, জামাতের ব্যবস্থাপনার প্রতি শ্রদ্ধাবোধ নেই, এমন পিতামাতার সন্তানদের তরবিয়ত বা সুশিক্ষা কিভাবে হতে পারে? তো হেলম, সহনশীলতা, নমনীয়তা আর কোমলতার অভাবে পরিবার নিজ ইমান এবং নিজের ভবিষ্যৎ প্রজন্মের ইমানকে হুমকির মুখে ঠেলে দেয়, যেভাবে হযরত মুসা আলাইহিস সালাম বলেছেন, এমন মানুষ আর অন্যকে তবলীগ করার অধিকার রাখে না, বলার অধিকার রাখে না যে আমাদের কাছে সত্য আছে। আর এভাবে অনেক নেক ফিতরত, কোন নেক প্রকৃতির মানুষকে সত্য থেকে দূরে ঠেলে দেওয়ার কারণ হয় তারা। তো এক ভুল থেকে দ্বিতীয় ভ্রান্তির জন্ম হয়, আর এভাবে ভুলের সংখ্যা বাড়তে থাকে। তাই এক আহমদীর জন্য এটি নিঃসন্দেহে অনেক চিন্তার ব্যাপার। যারা ক্রোধের বশবর্তী হয়ে পরিণাম সম্পর্কে উদাসীন হয়ে যায়, অধিকাংশ আহমদী শাস্তি পাওয়ার পর পেরেশান হয়ে যায়, ক্ষমা চায়, নিঃশর্ত ভাবে সকল সিদ্ধান্তের উপর আমল করার জন্য স্বতঃস্ফূর্ততা দেখিয়ে থাকে। তো এই পরিণাম সম্পর্কে যদি শাস্তি পাওয়ার পূর্বেই তারা ভাবত, তাহলে তাদের বাচ্চারা এবং পরিবার লজ্জা পাওয়া থেকে বেঁচে যেতে পারে। উন্নত নৈতিক আদর্শ সম্পর্কে মুসলিম ইসলাম বলেন যে অকল্যাণ বর্জনের চতুর্থ প্রকার হল নম্রতা ও কলে হাসান বা সদালাপ। এই নৈতিক গুণ যে স্বভাবজ অবস্থা হতে সৃষ্টি হয় তাকে বলা হয় তালাকাত, অর্থাৎ প্রফুল্ল চিত্ততা, হেসে উত্তর দেয়া, হাস্যোৎফুল্ল চেহারায় কথা বলা। শিশু যতদিন কথা বলতে পারে না ততদিন সে নম্রতা ও উত্তম বা কথার জায়গায় প্রফুল্ল চিত্ততা প্রদর্শন করে, হেসে কথা বলে। মুসলিম ইসলাম বলছেন এটি এই কথার প্রমাণ যে নম্রতার মূল যেখান থেকে এই বৃক্ষ জন্মায় তা হল তালাকাত। তালাকাত বা প্রফুল্লতা একটি শক্তি এবং নম্রতা একটি নৈতিক গুণ যা এই শক্তিকে যথাস্থানে ব্যবহার করলে সৃষ্টি হয়। এ সম্পর্কে আল্লাহর শিক্ষা হল ওয়াকুলু লিন্নাসি হুসনা লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রান মিনহুম ওয়ালা নিসাউ মিন নিসাইন আসা আন ইয়াকুন খায়রান মিনহুন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব اجتنبوا كثيرا من الظن ان بعض الظن اثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا واتقوا الله ان الله تواب رحيم ولا تقف ما ليس لك به علم ان السمع والبصر والفؤاد كل اولئك كان عنه مسؤولا অর্থাৎ মানুষকে সে কথা বলো যা প্রকৃতপক্ষে ভালো। এক জাতি অন্য জাতিকে যেন উপহাস না করে, হতে পারে যাদেরকে উপহাস করা হয় তারাই ভালো। কোন স্ত্রীলোক অন্য স্ত্রীলোককে যেন ঠাট্টা না করে, হতে পারে যাকে ঠাট্টা করা হয় সেই ভালো। কারো দুর্নাম করবে না, খারাপ নামে ডাকবে না, আপন জনের খারাপ নামকরণ করবে না, সন্দেহের বসে কিছু বলবে না, কখনো খোঁচা দিয়ে কথা জিজ্ঞাসা করবে না, একে অন্যের কুৎসা করবে না, কারো বিরুদ্ধে সে অপবাদ সৃষ্টি অভিযোগ আনয়ন করবে না যার কোন প্রমাণ তোমাদের নিকট নেই। স্মরণ রেখো যে প্রত্যেক ইন্দ্রিয়কে জবাবদিহি করতে হবে, কান চক্ষু অন্তর প্রত্যেকের নিকট জিজ্ঞাসা করা হবে। তো হুজুর বলেন যে বাচ্চা যতদিন ভালো মন্দের পার্থক্য করা না শিখে, ততদিন যখন কেউ ভালো কথা বলে বা কেউ যখন কথা বলে তার সামনে, সে কোন উন্নত নৈতিক গুণের কারণে বা হৃদয়ের নমনীয়তার কারণে হেসে কথা বলে না, বরং এটি তার প্রকৃতি যা আল্লাহ তাআলা এক বাচ্চাকে দান করেছেন। হযরত মুসা আলাইহিস সালামের মাধ্যমে যে যুক্তি দিয়েছেন তা হল নমনীয়তা বা নম্রতা। নম্রতার মূল মানুষের ভেতর রয়েছে, নেক ফিতরত এবং ধর্মের উপর প্রতিষ্ঠিত ব্যক্তি আল্লাহর নির্দেশের কারণে এই নৈতিক এই বৈশিষ্ট্যকে কাজে লাগায়। আর এ সম্পর্কে খোদার শিক্ষা হযরত মুসা আলাইহিস সালাম কোরআনের কয়েকটি আয়াতের আলোকে উপস্থাপন করেছেন। প্রথম কথা হল এই বৈশিষ্ট্য লাভের জন্য, নম্রতার বৈশিষ্ট্য সৃষ্টির জন্য প্রথম কথা যা আবশ্যক তা হল কৌলুল ইন্নাসে হোসনা। এটি ইসলামের উন্নত শিক্ষার মান। মানুষের সাথে নম্র কথা বলো, ভালোবাসার সাথে কথা বলো, সুন্দরভাবে কথা বলো। মানুষকে ভালো কথা বলার জন্য প্রথমে নিজের ভিতর সেই গুণ সৃষ্টি করতে হবে, তাহলে মানুষের উপর তার প্রভাব পড়বে। যারা দ্বিমুখী, যারা ডুয়াল স্ট্যান্ডার্ড রাখে, তাদের কথার নেক প্রভাব পড়ে না। এরপর শিক্ষা হলো মানুষের আবেগ অনুভূতিকে শ্রদ্ধা করবে, আর বলা হয়েছে আত্মম্ভরিতায় মগ্ন হবে না। হতে পারে যাকে তুমি হেয় ভাবছ সে তোমার তুলনায় শ্রেয় উত্তম। যদি এই চেতনা থাকে তাহলে নিজের মানকে উন্নত করার দিকেও মনোযোগ নিবদ্ধ হবে। তারপর হুজুর বলেন যে কাউকে এমন নামে ডাকা বা কোনো ব্যক্তি এমন নামে স্মরণ করা যা সে অপছন্দ করে, এটিও উন্নত চরিত্র পরিপন্থী কাজ। যারা নম্র তারা অন্যের প্রতি সহানুভূতিশীল হয়, অন্যের কাজে লাগে, অন্যের কাজে আসে। এ ধরনের অপকর্ম তো দূরত্ব সৃষ্টি করে মানুষের সাথে আর ঘৃণার দেয়াল গড়ে তোলে। তো একইভাবে কুধারণা রয়েছে, এগুলো এমন পাপ যা সম্পর্কের দেয়ালে ফাটল সৃষ্টি করে, বন্ধুত্বকে নষ্ট করে, হিংসা বিদ্বেষ সৃষ্টি করে। এরপর বলা হয়েছে বিনা কারণে অনর্থক কারো দুর্বলতা সন্ধান করা, এটি মানুষের নিজের চরিত্রকে ধ্বংস করে ফেলে, সমাজের শান্তিকে বরবাদ করে। তারপর এক ব্যক্তি একদিকে রফিক হওয়ার দাবি করে আর নম্র হওয়ার দাবি করে, আর নিজের আবার বন্ধু হওয়ার দাবি করে, আবার বন্ধু সম্পর্কে মানুষের সামনে এমন কথা বলে যা তার সম্পর্কে যদি বলা হয় সে পছন্দ করবে না। একদিকে মোমেন দাবি করে যে আমরা আল্লাহ তাআলার গুণাবলী অবলম্বনকারী, অপরদিকে নম্রতা, নমনীয়তা, রিফক, যার অর্থ হল অন্যের সাথে উত্তম ব্যবহার করা, সেই উত্তম ব্যবহার না করে মানুষের সে দুর্বলতা বলে বেড়ায়, আর তাও এমন স্থানে বা এমন লোকদের ভিতর এমন ভাবে বলে যার উদ্দেশ্য সংশোধন নয় বরং হাসি ঠাট্টা। সুতরাং এটি থেকে বাঁচার শুধু চেষ্টাই নয় বরং এমন স্থানকে এড়িয়ে চলা উচিত। হযরত মাসিহ মওউদ ইসলাম বলেন যে যারা পরস্পরকে মন্দ নামে স্মরণ করে এবং নিজেদের লোকদেরকে দোষারোপ করে আর বন্ধুর মতো দুর্বলতা ঢেকে রাখে না বরং হাসি ঠাট্টা করে আর কুৎসা করে, কুধারণা পোষণ করে, উঠতে বসতে মানুষের দুর্বলতার সন্ধানে থাকে, অথচ আল্লাহ তাআলা এই ধরনের অপরাধী লোকদের সম্পর্কে বলেন যে তারা ঈমানের পর ঈমান থেকে বেরিয়ে গেছে, ঈমানের পর আনুগত্য থেকে বেরিয়ে গেছে, আর তার ব্যাপারে সেইভাবে নিজের ক্রোধের কথা বলেন যে তারা ক্রোধভাজন হবে, যেভাবে এক বিদ্রোহী ব্যক্তি আল্লাহর ক্রোধভাজন হয়ে থাকে, এটি অনেক বড় একটি অপরাধ। এমন অপকর্ম করে সে ভাইয়ের মনে এই আঘাত করে না বরং খোদার ক্রোধভাজন হয়। আর শেষের দিকে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এই আয়াত উল্লেখ করেন যে সমস্ত বিষয় সম্পর্কে তোমার জ্ঞান নেই সেই বিষয়ে এর পিছনে চলবে না, কেননা হিসাব নিকাশ যখন হবে তখন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, তার ইন্দ্রিয় তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে বিষয়ে তুমি জ্ঞান রাখো না, অনর্থক তার পিছে চলো না, কেননা চোখ, কান, চক্ষু, হৃদয় প্রত্যেকের নিকট জিজ্ঞাসা করা হবে। অনেক পাপ শুধু উদাহরণের ফলে জন্মায়। কারো সম্পর্কে একটা কথা শুনে সেটাকে সত্য জ্ঞান করা এটা অনেক বড় অন্যায়। যে বিষয়ের নিশ্চিত জ্ঞান এবং বিশ্বাস নেই তাকে হৃদয়ে স্থান দেবে না, এটি উদাহরণার মূলকে ধ্বংস করার জন্য আবশ্যক বা উদাহরণকে মূল থেকে উৎপাটনের জন্য আবশ্যক। আরেক জায়গায় নসিহত করতে গিয়ে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে স্মরণ রেখো যে ব্যক্তি কঠোর ব্যবহার করে হঠাৎ করে খেপে যায়। তার মুখ থেকে মারেফত তত্ত্ব জ্ঞান এবং প্রজ্ঞার কথা উচ্চারিত হতেই পারে না। সে হৃদয় হেকমত থেকে বঞ্চিত যে বিরুদ্ধবাদীদের সামনে হঠাৎ করে খেপে যায়, তেলে বেগুনে জ্বলে ওঠে। যার মুখ খারাপ ও যে নিজেকে নিয়ন্ত্রণ করে না, সে সূক্ষ্মতার প্রশ্রবণের সাথে তার কোনো সম্পর্ক থাকে না। ক্রোধ এবং হেকমত এক জায়গায় একত্রিত হতে পারে না। যে ক্রোধের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তার বুদ্ধি মোটা আর চিন্তা শক্তি ভোঁতা হয়ে যায়। কোনো ময়দানে তাকে বিজয় দেওয়া হয় না। উন্মাদনা, ক্রোধ অর্ধেক উন্মাদনা, আর এটি বাড়লে পুরো উন্মাদনা পুরো উন্মাদ হয়ে যেতে পারে মানুষ। আমাদের জামাতের উচিত সকল অকরণীয় কাজ থেকে যেন দূরে থাকে। যে শাখা কাণ্ড এবং বৃক্ষের সাথে সম্পর্ক রাখে না, তাতে কোনো ফল ধরে না। সুতরাং দেখো, যদি তোমরা আমাদের আসল উদ্দেশ্যকে বুঝতে না পারো আর শর্তাবলীর উপর যদি প্রতিষ্ঠিত না থাকো, তাহলে সেই সকল প্রতিশ্রুতির কিভাবে তোমরা উত্তরাধিকারী হতে পারো যা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমাদের সাথে করেছেন? তো এক আহমদীর কাছে হযরত মুসা আলাইহিস সালামের এই হলো প্রত্যাশা। আর এই বিষয়গুলোই এক আহমদীকে খোদার রঙে রঙিন করবে। হযরত মুসা আলাইহিস সালামের প্রেরিত হওয়ার উদ্দেশ্যকে আমরা তাহলে বাস্তবায়নকারী হব। তারপর কিস্তিয়ানুতে হযরত মুসা আলাইহিস সালাম নসিহত করেছেন যে কখনো অহংকার করবে না, অধীনস্থ হলেও অহংকার করবে না, কারোর সাথে কাউকে গালি দেবে না, কেউ যদি তোমাকে গালিও দেয়। নমনীয়তা, সহনশীলতা, পবিত্র নিয়ত নিয়ে সৃষ্টির প্রতি সহানুভূতি প্রদর্শন করো যেন তোমরা গৃহীত হও। অনেকেই আছে যারা নমনীয়তা প্রদর্শন করে কিন্তু ভিতরে তারা নেকড়ে, অনেকে বাহিরে সাফ কিন্তু তাদের ভিতরে তারা সাপ। সুতরাং তার দরকার তোমরা ততক্ষণ গৃহীত হতে পারো না যতক্ষণ ভিতর বাহির সমান না হবে। বড় হয়ে ছোটদের প্রতি দয়া দ্রোহ তুচ্ছ তাচ্ছিল্য নয়। আলেম হয়ে যারা নির্বোধ তাদেরকে নসিহত করো, তুচ্ছ তাচ্ছিল্য করো না। ধনী হয়ে দরিদ্রদের সেবা করো, আত্মভরিতার বশবর্তী হয়ে অহংকার করবে না। ধ্বংসকে ভয় করো, ধ্বংসকে এড়িয়ে চলো, আল্লাহকে ভয় করো আর তাকওয়া অবলম্বন করো। তিনি আরো বলেন যে আল্লাহ তাআলার সত্তারই এমন যে আল্লাহ তাআলা তিনি মানুষের পাপ এবং ভুল ভ্রান্তিকে দেখেন, কিন্তু এই বৈশিষ্ট্যের কারণে তার অপকর্মকে যতক্ষণ সে সীমা লঙ্ঘন না করে আল্লাহ তাআলা ঢেকে রাখেন। কিন্তু মানুষ অন্যের ভুল ভ্রান্তি দেখে না, কিন্তু হইচই আরম্ভ করে। আসল কথা হলো মানুষ ছোট, মনের অধিকারী, কিন্তু আল্লাহ তাআলা একান্ত সহনশীল এবং দয়ালু। জালেম অত্যাচারে নিজ প্রাণের উপর জুলম করে, আর সে কারণেই আল্লাহর সহনশীলতা নমনীয়তা সম্পর্কে পূর্ব জ্ঞান না থাকার কারণে তখন সে ধৃষ্ট হয়ে ওঠে, আর তখনই আল্লাহ তাআলার প্রতিশোধের বৈশিষ্ট্য কাজ করে, তখন মানুষকে ধৃত করেন। হিন্দুরা বলে যে পরমেশ্বর এবং আত্মা সীমা লঙ্ঘন, যে সমস্ত কাজে মানুষ সীমা লঙ্ঘন করে বা যে সমস্ত কাজ সীমা ছাড়িয়ে যায় সেগুলোকে তিনি পছন্দ করেন না। তা সত্ত্বেও তিনি এমন দয়ালু যে এমন অবস্থায় যদি মানুষ বিগলিত চিত্তে খোদা তালার আস্তানায় লুটিয়ে পড়ে সেজদারত হয়, তিনি দয়ার সাথে তার প্রতি দৃষ্টি দেন। বস্তুত আল্লাহ কিভাবে আমাদের ভুল ভ্রান্তির দেখেন না এবং সত্তারিয়তের কারণে আমাদেরকে লাঞ্ছিত করেন না, একইভাবে আমাদের উচিত এমন কথা যা অন্যের অসম্মান এবং লাঞ্ছনার কারণ হতে পারে তাৎক্ষণিকভাবে এই ব্যাপারে মুখ খোলা উচিত নয়। আমি হযরত মুসা আলাইহিসসালামের কয়েকটি উদ্ধৃতি আপনাদের সামনে উপস্থাপন করেছি যাতে তিনি নম্রতা সহনশীলতার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা যেন আমরা এর ব্যাপক অর্থকে বুঝি বা ব্যাপক দৃষ্টিকোণ থেকে এর উপর চিন্তা করি। এ কথাগুলো এক আহমদীর আত্মসংশোধনের জন্য বা যোগালির জন্য আবশ্যক, যেন এই চেতনা জাগ্রত থাকে যে শুধু আহমদি হওয়া বা বয়াত করা বা কোনো সাহাবীর সন্তান হওয়া এটি যথেষ্ট নয়, বরং বয়াতের অঙ্গীকার তখন রক্ষা হবে, পূর্ণ হবে যদি নিজ অবস্থাকে আল্লাহর শিক্ষা অনুসারে আমরা পরিবর্তনের চেষ্টা করে আজকে খেলাফতে আহমদিয়ার শতবর্ষ পূর্ণ হচ্ছে এবছর। পৃথিবীর বিভিন্ন দেশে এই সম্পর্কে অনুষ্ঠান বা ফাংশন চলছে। আমাদের স্মরণ রাখতে হবে যে শুধু কোন কাজ ফাংশন করা আর এই উদ্দেশ্যে উত্তম ব্যবস্থা করাই আমাদের একমাত্র উদ্দেশ্য নয়, আর কোনো আহমদি জাতির লক্ষ্য বানানো উচিত নয়, বরং দোয়া এবং সৎকর্মই এক মোমেনকে এই নেয়ামতে ভূষিত করবে। আর এটি আল্লাহ তাআলার শর্ত হিসেবে উল্লেখ করেছেন, সেই এই কল্যাণ থেকে অংশ লাভ করবে যে খোদার নির্দেশের উপর চলার চেষ্টা করে। আল্লাহ তাআলা কোথাও বলেননি যে যাদের মোশায়েরা ভালো হবে বা অন্য অন্য অনুষ্ঠান ভালো হবে সেই জামাত উন্নতি করবে বা কল্যাণের ভাগী হবে, বরং ইবাদত এবং নেক কর্ম হলো তার শর্ত। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আমাদের আত্মবিশ্লেষণ করতে হবে। এদিকে দৃষ্টি আকর্ষণের জন্য হযরত মসীহ মওউদ ইসলামের বই অনেক বড় একটি মাধ্যম, তার লেখনী অনেক বড় একটি মাধ্যম। এই কথাগুলোর যোগালি আমাদেরকে করতে হবে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের বইতে এই সমস্ত নেকির কথা এবং আল্লাহ তাআলার নির্দেশাবলী অত্যন্ত পরিষ্কার ভাবে দেখা যায়। অধিকাংশ বই যেহেতু উর্দুতে, খুব ক্ষুদ্র অংশের অনুবাদ হয়নি। এছাড়া যারা উর্দু জানে তাদেরও পড়ার দিকে দৃষ্টি খুব একটা থাকে না, তাই আমার উদ্ধৃতি উপস্থাপনের অনেক বড় একটি উদ্দেশ্য এটিও হয়ে থাকে। আমি এটি থেকে আমার বিষয় আমার জন্য স্পষ্ট হয়, কিন্তু এছাড়া হযরত মসীহ মওউদ ইসলামের ভাষায় তার শব্দ, তার কথা বেশি বেশি মানুষের সামনে উপস্থাপন করা এর উদ্দেশ্য হয়ে থাকে। কেননা আসল কথা হলো তার লেখনী কোরআনের তাফসীর এবং তাশরীহ, কোরআনের ব্যাখ্যা। মসীহ মওউদ ইসলামের খুব কম বইয়ের অনুবাদ হয়েছে, যদি এই কাজ খুব দ্রুত হচ্ছে। রাবুয়াতে ওকালত তাসনিফ চৌধুরী মোহাম্মদ আলী সাহেব, মকরম মহতরম চৌধুরী মোহাম্মদ আলী সাহেব কঠোর পরিশ্রম করছেন, ইংরেজি অনুবাদ করছেন এবং করাচ্ছেন, কিন্তু এটি তত সহজ কাজ নয়, অনেক সময় লাগবে। মকরম চৌধুরী সাহেব বয়োবৃদ্ধ হওয়া সত্ত্বেও অত্যন্ত আন্তরিকতা এবং আবেগের সাথে কাজ করছেন দেখে আশ্চর্য হই। আর তার সাথে কিছু যুবক কর্মী যারা আছে তারা লিখেছেন যে আমাদের ভিতরও ওয়াকফের সত্যিকারের প্রেরণা তিনি সঞ্চার করেছেন। আল্লাহ তাআলা তাকে তার স্বাস্থ্য এবং জীবনকে দীর্ঘ করুন, তার স্বাস্থ্য তার সুস্বাস্থ্য এবং তার জীবন দীর্ঘ হওয়ার জন্য দোয়া করুন। আমি বলছিলাম যে আমি উদ্ধৃতি যখন পড়ি বিভিন্ন ভাষায় অনুবাদ হয়ে থাকে, উদ্দেশ্য হলো হযরত মসীহ ইসলামের ভাষায় যেন আমরা বেশি বেশি পয়গাম পৌঁছাতে পারি। যদিও চলমান অনুবাদ ততটা উন্নত মানের হয় না আর হওয়া সম্ভব নয়, কিন্তু অনেকটা পিপাসার নিবারণ হয় এতে। অনেক শ্রোতা আপনাদের তাদের নিজের নিজের ভাষায় শুনে এটি থেকে লাভবান হয়। আল্লাহ করুন আমরা যেন হযরত মসীহ মওউদ ইসলামের কথার বরকতে, কল্যাণে আল্লাহ এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর শিক্ষা থেকে যেন সবসময় লাভবান হতে পারি। এটি হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রেরিত হওয়ার উদ্দেশ্য, আর এটি আমাদের আহমদি হওয়ার উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদেরকে এটি অর্জনের তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم.